بسم الله الرحمن الرحيم.
بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام.
ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم، من صلى علي صلاة واحدة صلى الله عليه بها عشرة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদেরকে দরুদ ও সালাম পেশ করার আদেশ প্রদান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে দুরুদ এবং তাবলীগ জামাত। ফাজাইলে দুরুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 56-তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জন্য সালাত করেন, যে সালাতকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, দুরুদ হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফেরেশতাগণের পক্ষ থেকেও হয়। এর পার্থক্য কি, সালাতের অর্থ কি, আল্লাহর ক্ষেত্রে সালাতের অর্থ কি এবং ফেরেশতাগণের ক্ষেত্রে সালাতের অর্থ কি বা দুরুদের অর্থ কি? দুরুদ শব্দটি ফারসি, যেমন নামাজ শব্দ ফারসি, রোজা শব্দ ফারসি। এগুলি ইসলামী পরিভাষাকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের উর্দু ভাষীরা, ফারসি ভাষীরা, ফারসি উর্দু ভাষীরা আর তাদের দেখা দেখি বাঙালিরা এই শরীয়তি ভাষাগুলিকে আরবি থেকে ফার্সিতে নিয়ে চলে গেছে। যদিও উচিত ছিল তাদের আরবিতেই রাখা, কারণ এগুলি শরীয়তের টার্ম বা শরীয়তের পরিভাষা। তো যাই হোক, মানুষকে বোঝাবার জন্য দুরুদ বলছি, না হলে আসলে সেটি হচ্ছে নবী সাল্লামের উপর সালাত। সালামটাকে ঠিক রেখেছে, আবার কি বলে দুরুদ ও সালাম, তাই না? আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হওয়া, একটি অর্থ। আর একটি অর্থ সহিহ বুখারীতে প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন, আর তাবেঈ যখন উল্লেখ করেছেন তখন নিশ্চয় তিনি কোনো সাহাবী থেকে শুনেছেন, নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলতে পারেন না, এটি তাদের সম্পর্কে আমাদের দীনি বিশ্বাস। আর সাহাবী থেকে শুনেছেন তখন এই বিষয়টি যেহেতু শরীয়তি বিষয়, দিনের বিষয়, তখন সাহাবাও নবী করিম সাল্লাম থেকে অবশ্যই শুনেছেন। আল্লাহ পাকের সালাত বলছেন আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই তাবেঈ, যে আল্লাহ পাকের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ সানাউহু আলাইহি ফিল মালাইকাতিল মুকাররাবিন, আল্লাহ পাকের আরশে আজিমের নিকট, আল্লাহ পাকের দরবারে যে নিকটবর্তী ফেরেশতাগণ রয়েছেন, মালাইকা মুকাররাবিন রয়েছেন, তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা। আল্লাহ পাক তার দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফেরেশতাগণের সামনে উল্লেখ করেন প্রশংসামূলক, এ হচ্ছে এর অর্থ। আর আরেকটি অর্থ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষণ করা, কারণ প্রত্যেক বান্দা নবী হোক আর রসুল হোক অন্য কেউ হোক, আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী, রহমতের মুখাপেক্ষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোন মানুষ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমল দিয়ে, শুধু ঈমান এবং আমল দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি মিনহু ওয়া ফাযলি, এমন কি আমিও এ কথা বলতে পারি না গৌরব করে যে আমার আমল দিয়ে ঈমান দিয়ে জান্নাতে চলে যাব। তবে ঈমান আমল আল্লাহ পাকের রহমতের মাধ্যম, ঈমান আমল ছাড়া আবার জান্নাত যাওয়া যায় না। তার মানে এই নয় যে কেউ বেনামাজি হবে, আধা নামাজি হবে, কেউ ফাসিক হবে, চুরি করবে, আরাম খাবে, আর বললে আল্লাহর রহমত হলে জান্নাত চলে যাব না। আল্লাহর রহমত কার জন্য হবে? মুমিন এবং সৎকর্মশীল, ঈমান এবং যারা সৎ আমল করেছে তাদের জন্য। তো নবী করিম কি বললেন? ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতি মিনহু ফাযলিন, তবে আল্লাহ পাক যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন এবং তার অনুগ্রহ দিয়ে, তাহলে আমি জান্নাতে যেতে পারব। এবং সবচাইতে বেশি আল্লাহ পাকের রহমতের হকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক দরবারে আরশে আজিমের কাছে সাত আসমানের উপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা ফেরেশতাগণের সামনে উল্লেখ করেন। এ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত। আমাদের দেশের বিদাতীরা, বেদাতি বক্তারা বলে আল্লাহও দুরুদ পেশ করছে। পেশ করা জিনিসটি এমন হয় যে যেন বড়ের কাছে ছোট কোনো কিছু পেশ করে, তাই না? তো আল্লাহ দুরুদ পেশ করছে, বিদাতি বাঙালি অথবা উর্দু ভাষী, হিন্দি ভাষী, ফার্সি ভাষী, এরা জানে না, আরবি ভাষা সম্পর্কে তেমন জ্ঞান নেই তাদের, আরবি ভাষার খেয়াল খুশি তর্জমা করে, আর বেয়াদবি করে, আল্লাহ পাকের সানে বেয়াদবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের মালিক, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন। এই হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুন আলান নবী, ফেরেশতাগণ রহমতের মালিক নন। সুতরাং ফেরেশতাদের পক্ষ থেকে সালাত মানে তারা আল্লাহ পাকের নিকট দোয়া করেন যে আল্লাহ তোমার নবীর উপর রহমত বর্ষণ করো। আল্লাহ পাকের কাছে ফেরেশতাগণ দোয়া করেন। এ হচ্ছে ফেরেশতাগণের সালাত পেশ করার হচ্ছে অর্থ। সুতরাং কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা সাল্লু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করো, মানে তার জন্য দোয়া করো, তার জন্য রহমতের দোয়া করো বা সালাতের দোয়া করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম পেশ করো যথাযথ। ওয়াসাল্লিমু তাসলিমা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কয়টি বিষয়ের? সালাত এবং সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পারলাম যে কাইফা নুসাল্লিমু আলাইক, ফাকাইফা নুসাল্লি আলাইক, আমরা জানতে পারলাম যে আপনারা সালাম কেমন করে পেশ করো, কেমন করে জানতে পারলাম? তার আগে তাহলে আত্তাহিয়াতের শিক্ষা দিয়েছিলেন। আত্তাহিয়াতে কি শিক্ষা রয়েছে শেষখানে? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতু, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা, তারপরে আমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ আমাদের উপর শান্তি আসার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। তার প্রতি যদি আমরা ঈমান না নিয়ে আসতাম, তাহলে আমাদের উপর আল্লাহর রহমত বা শান্তি সালাম বর্ষিত হতো না। সুতরাং আমাদের চাইতে বেশি হক রাখেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের জন্য দোয়া করার আগে যেন দোয়া করছি কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। নিজের ওপর প্রাধান্য দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মোবারককে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, নিজের জন্য দুই নম্বরে, আগে নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নিজেদের জন্য আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তিন নম্বরে যত সৎ বান্দা রয়েছে ইবাদিল্লাহ আল্লাহর নেক বান্দাদের উপরও শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন এই দোয়া মানে আত্তাহিয়াত পড়ে বান্দা নামাজের মধ্যে পড়ে, তাই না, আত্তাহিয়াত যখন পড়ে তখন আসাবা কুল্লা আবদিন সালেহিন ফিস সামাই ওয়া ফিল আরদ, আসমানে হোক জমিনে হোক যত আল্লাহর নেক বান্দা আছে সমস্ত নেক বান্দা এই দোয়া থেকে কি পায়? ভাগ পায়, এই দোয়া পৌঁছে তার জন্য। আসমানে কোন নেক বান্দা আছে? মালায়েকা ফেরেশতাগণ। জমিনে মানুষ মমিন মোমেনাত এবং জিন মমিন মোমেনাত। ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন, তাহলে জিনও এর থেকে নেকি পায় আপনার দোয়া আমার দোয়া থেকে? ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে আমরা সালাত কেমন করে পেশ করব? দুটো হুকুম হয়েছে আল্লাহ পাকের, একটা হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম তো শিখে নিলাম আত্তাহিয়াতে, সালাত কি করে পেশ করব? দরুদ যেটিকে বলছেন দেশি ভাষায়, এই সালাত কি করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সালাত এবং সালাম কেমন করে পেশ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। ফাজাইলে দুরুদ সম্পর্কে একটি খণ্ডই রয়েছে এই ফাজাইল আমলের বা তবলিগিনে সাবের একটি অংশ হচ্ছে, যার নাম হচ্ছে ফাজাইলে দুরুদ। ফাজাইলে দুরুদে কোরআনি আয়াত দিয়ে শুরু করেছেন মাশাআল্লাহ, তারপরে হাদিস নিয়ে এসছেন বেশ কিছু সহি, তারপরে জয়ীফ হাদিসও নিয়ে এসছেন, তারপরে শুরু করেছেন স্বপ্ন কিসা কাহিনী, আর ওইগুলিতে গিয়েই বড় মুসিবত করেছেন। সামনে দিয়ে চলে আসে, গত সপ্তাহে আমাদের এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে এই জামাত তাদের ভুল ত্রুটি আছে কিন্তু তারা তো ভালো কাজও করছে, কথাটা ঠিক তাই না? ভালো কাজও করছে তো, কোন জামাত যদি ভালো কাজও করে আর ভুল ত্রুটি থাকে তো সেই জামাতের সাঁত দেবেন? এর উদাহরণ ওই রকমই হচ্ছে যে দুধ, মাশাআল্লাহ দুধে কত ভিটামিন, হ্যাঁ, নবী সাল্লাম ওর চাইতে ভালো খাবারের দোয়া করতে বলেনি, বলেছেন ওয়াজিদ না মিনহু, আল্লাহ আরো বেশি করে দাও দুধ, একেবারে খাঁটি দুধ। দুধ মাশাআল্লাহ এক লিটার দুধে মাত্র দশ ফোঁটা নাপাকি, পেশাব হোক আর অন্য কোনো ময়লা আবর্জনা হোক অথবা সারা মদ হোক দেওয়া হয়েছে, কি করবেন? খাবেন ওই দুধ? দুধ খাবেন না, ফেলে দেবেন। এক লিটার দুধ দশ ফোঁটা সামান্য তো, আর যদি এর উল্টো হইত, যেমন ফাজাইলে দুরুদের অবস্থা ওইরকম এখানে, হ্যাঁ, এই জামাতের ফাজাইলের কিতাবের অবস্থা ওইরকম যে কোরআন হাদিস অল্প স্বল্প তো আছে কিন্তু তার সাথে শিরক বিদাতে ভরপুর, তাহলে কি করবেন বলুন দেখি? তাহলে বোঝা গেল যে কোনো জামাত, মুসলিম জামাত, যে কোনো মুসলিম জামাত পৃথিবীতে উঠেছে তাদের ভালো দিক অবশ্যই আছে, তাদের ভালো দিক অবশ্যই আছে, সে জামাত ইসলামী হোক, তাবলিগ জামাত হোক, অন্য কোনো জামাত অন্য দেশের, সে মিশর মুসলিমিন হোক, যে কোনো জামাত পৃথিবীতে, এমন কি সন্ত্রাসী জামাতগুলি হোক, তাদের ভালো দিক আছে, কিছু ভালো দাবি দেওয়া ভালো আছে কিন্তু রাস্তা ভুল, হ্যাঁ, খারিজি রাস্তা, গুমরাহির রাস্তা, নিজেই ক্ষমতা হাতে নিয়ে নেওয়া, অস্ত্র হাতে নিয়ে নেওয়া, সাথ দেবেন তাদের? সাথ দেওয়া জায়েজ নাই, খারেজিদের সাথ দেওয়া জায়েজ নাই, সন্ত্রাসীদেরও জায়েজ নাই। তো ঠিক তেমনি দেখতে হবে আপনাকে যে যেই দলের আমি সহযোগিতা করব কোরআন সুন্নাহর রাস্তার উপর আছে কিনা। আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনা মিন বাদি, আমার আদর্শকে মজবুত করে ধারণ করো এবং আমার সাহাবায়ে কেরামের খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধারণ করো। এই রাস্তার উপর আছে কিনা, যদি এই রাস্তার উপর না থাকে তাহলে সরে যেতে হবে। যেমন 10 ফোঁটা শুধু পেশাব কেমন করে পড়ে গেছে আপনার 1 লিটার বা 2 লিটার 5 লিটার দুধে সমস্ত দুধ ফেলে দিল, কুকুর সামান্য মুখ দিয়েছে আপনার মাশাআল্লাহ তরকারি রান্না করে রেখেছেন গোস্ত রান্না করে রেখেছেন মুখ দিয়েছে একটু জায়গায় মুখ দিয়েছে পুরো 1 কিলো 2 কিলো গোস্ত ফেলে দিলেন আপনি। ঠিক এইরকমই অবস্থা হচ্ছে এই জামাতের। তো এই ফাজাইলে দুরুদ সম্পর্কে কোরআন এবং হাদিসের কিছু লিখার পরে যেসব কথা লিখেছেন যেগুলি শরীয়ত বিরোধী সেগুলি আপনাদেরকে কিছু শোনাবো কিতাব থেকে। আয়াত উল্লেখ করেছেন যে আয়াত পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস লিখছেন একবার দুরুদ পড়িলে 10 বার রহমত পাওয়া যায়। সহি কথা মুসলিম শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা তার বিনিময়ে আল্লাহ পাক 10 বার কি করবেন রহমত নাজিল করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করা 10 বার আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাহলে দুরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা, বিশেষ করে ওই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, এগুলির খেয়াল রাখতে হবে। আজকাল বিদাতি দুরুদ লোকেরা পড়ে কিন্তু সুন্নতি ক্ষেত্রগুলিতে দুরুদ অনেকেই পাঠ করে না। কয়জন লোক আছেন বলতে পারেন হাত উঠিয়ে যে আজানের পরে নিয়মিত আমরা দুরুদ পাঠ করি? দেখি হাত উঠান তো কতটি হাত উঠে নিয়মিত, দেখেন অল্প হাত উঠেছে, অধিকাংশ হাত উঠেন সত্য মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে যারা অনেক হাত উঠেছে তার মধ্যে মাঝে মাঝে ওলাও আছে, মানে নিয়মিত নেই। হ্যাঁ তাই না? কয়জন লোক আছেন মসজিদে প্রবেশ করার সময় বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, বলেন একবারে মাশাআল্লাহ হাত তো প্রায় উঠল, খুশির খবর। আর আপনার আলহামদুলিল্লাহ এখানে ইসলামিক সেন্টারে সুন্নত শিখছেন, সেজন্য আপনাদের কাছ থেকে এইরকমই আশা করি যে সুন্নত গুলির উপর আমল করবেন। কিন্তু ওই বিদাতি মহলে যা জিজ্ঞাসা করেন যারা দুরুদে তাজ পড়ে, দুরুদে তোনাজ্জিনা আর দুরুদে মাহি দুরুদে লাখি গঞ্জুল আর, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সুন্নতি ক্ষেত্রগুলিতে কোথায় তাদের দুরুদ? জুমার দিনে বেশি বেশি তোমরা দুরুদ পাঠ করো। নবী করিম বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফি, জুমার দিনে তোমরা বেশি বেশি দুরুদ আমার উপর পেশ করো। কটা লোকের আমল আছে বিশেষ করে বিদাত পন্থীদের যারা তাজ আর ওই লোক লাকি আর অমুক তমুক নিয়ে ব্যস্ত রয়েছে? তাহলে সুন্নতি তরিকা ছেড়ে দিয়ে বিদাতি তরিকা অবলম্বন করেছে অনেক। তো বলছিলাম যে দরুদ পাঠ করার বড় ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাত পেশ করার বড় ফজিলত রয়েছে, আল্লাহর 10 গুণ রহমত নাজিল হওয়ার ওসিলা বা মাধ্যম। কিন্তু এর জন্য সংখ্যা নির্দিষ্ট করা যে আমি প্রতিদিন 1 লক্ষ অথবা 1.25 লক্ষ পড়ব একই মজলিসে। হ্যাঁ এই ধরনের তরিকা যদি হয় সুন্নত হবে না বিদাত? দেখতে হবে, চট করে না বলে একটু থেমে থেমে বলেন, দেখতে হবে যে নবী করিম সাল্লাম এই সংখ্যা নির্ধারণ করেছেন, তার 4 খলিফার কোন খলিফা করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন, যদি করেননি তাহলে সুন্নত নয় তার মানে বেদাত। এখন শুনেন এই হাদিসের পরে 4 লাইন পরে বলছেন কত বড় সৌভাগ্যবান ওই সব বুজরুগানের দিন যাহারা দৈনিক 16 লক্ষ বার দুরুদ শরীফ পড়িয়া থাকেন, এইসব বুজরুগানের দিনের চাইতে কত বড় বুজরুগান আমি বলছি, এইসব বুজরুগানের দিন যারা বিদাত করেছে তাদের চাইতে কত বড় বুজরুগানের দিন আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা 16 লক্ষ 1 লক্ষ এইরকম সংখ্যা নির্ধারণ করে কখনো পড়েননি। কোনটা রাস্তা নেবেন? আপনাদের সামনে রাস্তা স্পষ্ট আছে, আর না হলে প্রমাণ করেন যে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন, ফাতিমা ইত্যাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের কেউ সুয়া লক্ষ্যবার পড়েছেন। হয় প্রমাণ করেন আর না হয় মেনে নেন, প্রমাণ যদি না করতে পারেন তাহলে বিদাত ছেড়ে দিয়ে আল্লাহর হস্তে সুন্নত তরিকা ধরে নেন। স্পষ্ট না কথা? লেখছেন শেখ জাকারিয়া সাহেব যে সোয়া লক্ষ বার করে তারা পড়িতেন। আমার বংশের কোন কোন বুজরুগের এই রূপ আমল ছিল বলিয়া আমি শুনিয়েছি। এই হচ্ছে সব পরবর্তীকালের যারা আমাদের দেশের প্রচলিত বুজুর্গ, কিন্তু আসলে যারা কোরআন সুন্নাহর আলোকে বুজুর্গ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, অথবা শাফি, যেমন ইন্দোনেশিয়া তবলিগি যদি হয় তো দাবি করবে শাফি, কেরালা তবলিগি যদি হয় তাহলে দাবি করবে শাফি। প্রমাণ করেন যে ইমাম শাফি রহমতুল্লাহ সোয়া লক্ষবার দরুদ পড়েছেন, তাদের কিতাব দিয়ে প্রমাণ করেন। ফায়দা, জাকারিয়া সাহেব মাঝে মাঝে কিতাবের মধ্যে ফায়দা লিখেছেন, আর ফায়দাগুলিতে গিয়ে গোলমাল করেছেন। কোরআন হাদিস পর্যন্ত ঠিক আছে, তারপর যখন ফায়দা, ফায়দা মানে বুঝছেন না? হ্যাঁ, লাভ, লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন, লাভ না করতে গিয়ে লোকসান করে দিয়েছেন। একটা ফায়দা শুনে তার মধ্যে বলছে, জাদু সাইদ গ্রন্থে উল্লেখ আছে, এসব গ্রন্থ না কোরআনের না হাদিসের না কোনো প্রখ্যাত ইমামের, এসব এমন এমন কিতাব যেসব কিতাব বিদাতে ভরা। লিখছে যে কিয়ামতের দিবস কোন মমিন বান্দার নেকি যখন কম হইয়া যাইবে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়া দিবেন। এটা গায়েবের কথা কিনা? কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লায় তারাজুতে নেকি বদি মাপ হবে, সোজা কথায়, সোজা ভাষায়। আর তখন গিয়ে দেখবে যে লোকের, অনেক লোকের নেকি কম হয়ে যাচ্ছে, তখন নবী সাল্লাম কি করবেন, আঙ্গুলের সমান একটা ছোট্ট কাগজে, কাগজে কি করবেন, আর যদি আঙ্গুল গোটা আঙ্গুল এনে তো এত বড় হইল, আর এর চাইতে বড় তার হচ্ছে না, হ্যাঁ, একটা কাগজে কি করবেন, হ্যাঁ, কি লিখবেন, শুনেন, আঙ্গুলের মাথা বরাবর একটা কাগজের টুকরো মিজানের পাল্লায় রাখিয়ে দিবেন, কাগজটা রেখে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েবের কথা, তাহলে এর জন্য হাদিস লাগবে, কোরআন লাগবে না? লাগবে না। হাদিস কোরআনে আছে? হাদিস কোরআনে নাই, থাকলে দেখান কোন হাদিস কোরআনে আছে। যার দরুন তাহার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে, ওই এক আঙ্গুল বরাবর একটা কাগজে নেকির পাল্লা কি হয়ে গেল, ভারী হয়ে গেল, উপরে উঠে গেছিল, হালকা হয়ে গেছিল, ভারী হয়ে বসে গেল। হাদিস আছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা, কালেমা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে, যে আল্লাহ পাক ফেরেশতা যখন দিবেন, হ্যাঁ, দাঁড়ি পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সেই মোমেন বান্দা বলিয়া উঠবে, আপনি কে, আপনার সুরত সিরত কতই না সুন্দর। তিনি বলিবেন, আমি হইলাম তোমার নবী, এবং ইহা হইল আমার উপর পড়া তোমার দুরুদ শরীফ, তোমার প্রয়োজনের সময় আমি উহা আদায় করিয়া দিলাম। কোন হাদিসের নেই, কিতাবের নাম জাদু সাইদ। আছে কোন দুনিয়া এরকম হাদিসের কিতাবের নাম? কিচ্ছা কাহিনী, ফায়দা, ফায়দা নয় লোকসান, বিদাত। সুন্নত হইলে ফায়দা হইত, আর যদি বিদাত হয় তাহলে লোকসান। ফাজাইলে দুরুদ পৃষ্ঠা নম্বর 34, এ থেকে আপনাদের একটা ফায়দা শুনাইলাম। গত সপ্তাহে শুনিয়েছিলাম ফাতোয়ার আলোচনা করতে গিয়ে, যে নবী সাল্লামের কবর থেকে বিদাতিতে যেন হাত বেরিয়ে আসে, যখন তখন হাত বেরিয়ে আসে, সালাম সালাম, যে কত সালামের জবাব আসে তো আল্লাহই জানে। শোনেন, বলছেন ইব্রাহিম ইবনে শায়বান বলেন, আমি হজ করিয়া রওজায় আথারে হাজির হইয়া যখন সালাম করি, তখন কবর শরীফ হইতে ওয়ালাইকুম আসসালাম শব্দের উত্তর শুনতে পাই। উত্তর শুনতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম 1,24,000, তারা শ্রেষ্ঠ না এই এই বুজরুকগুলি? হ্যাঁ বলেন, বুজ আর রুক আলাদা আলাদা করে দেন, কথা বুঝতে পারছেন? বুজ মানে ফার্সিতে কি হয়, যারা ফার্সি বুঝে তারাই বুঝে, যাক তরজমা করে আর আপনাদেরকে বেশি বলছি না, তোর তরজমা করতে হবে। কেউ জানেন বুজ মানে কি? বুজ মানে ছাগল, রোগ তো রোগী বকরি, রোগী ছাগল। সাহাবাই কেরামরা বেশি বুজুর্গ মানে বড় ব্যক্তি না এরা বড় ব্যক্তি? চিন্তা করুন তো, সাহাবাই কেরামদের জন্য কত সালাত সালাম পেশ করলেন, কোনদিন না হাত বেরিয়ে আসলো আর না ওয়ালাইকুম আসসালাম ইয়া বুনাইয়া হাসান, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ইয়া ফাতেমা, কোনদিন এসছে? ওয়ালাইকুম আসসালাম ইয়া যাওজাতি আয়েশা, এসছে কোনদিন জবাব? কোনদিন আসলে না, কোনো হাদিসে দেখাতে পারবেন না তারা পারবে যারা এইসব কথা লিখেছে? যদি পারতো তাহলে যেমন আয়াত হাদিস লিখেছে ওইরকম লিখতো, যমক হাদিস আছে। এগুলি শয়তানি ভ্রম সব, সালামের জবাব কোনোদিন আসেনি, এগুলি হচ্ছে ওয়াহমন ওয়া খেয়ালন, গত সপ্তাহে শুনেছি, এগুলি হচ্ছে ভ্রম সব, এটা ভ্রমের জগতে ভ্রমণ করছে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 47, ফাজাইলে দুরুদ। পৃষ্ঠা নম্বর 50, তাতে অর্থ করেছে মাকামে মাহমুদ আর আরশ কুরসির অর্থ করেছে। হ্যাঁ, মাকামে মাহমুদের অর্থ করেছে আরশ বা কুরসি। তো এই মাকামে মাহমুদ শব্দটি কিসে আছে বলতে পারেন? হ্যাঁ, কোরআনে কারিমের আয়াত হচ্ছে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, হে নবী রাতের কিছু অংশে আপনি কি করেন? তাহাজ্জুদ পড়েন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশংসনীয় স্থানে, মাকামে মাহমুদ মানে প্রশংসার স্থানে, প্রশংসনীয় স্থানে পৌঁছিয়ে দেবেন। এই প্রশংসনীয় স্থান মাকামে মাহমুদ কি? এই দু আমাদের পড়তেও বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করো। হ্যাঁ, আজানের পরে দোয়া আল্লাহুম্মা বলেন রব্বা হাযিহি আদ-দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসুহু মাকামা মাহমুদ, আল্লাহ তুমি তাকে পৌঁছিয়ে দাও বা পাঠিয়ে দাও। কোথায়? মাকামে মাহমুদে, প্রশংসনীয় স্থানে। প্রশংসনীয় স্থান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস আছে যে আমি এই প্রশংসনীয় স্থানে পৌঁছে সিজদায় পড়ে যাব আল্লাহর কাছে মুমিনদের জন্য, আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এক তো বৃহৎ শাফাত হবে সমস্ত উম্মতের জন্য, আর নিজের উম্মতের জন্য বিশেষ শাফাত হবে। এই শাফাতের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদায় পৌঁছিবেন, যেখানে গিয়ে বৃহৎ শাফাত করার কেউ সাহস করবে না। সমস্ত নবী কি করবেন? ওজর পেশ করবেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলবেন না 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 না, আমাদের দ্বারা হবে না। আদম আলাইহিস সালাম না না, আমাদের দ্বারা হবে না, সম্ভব না, সবাই ভয় করবেন। কিন্তু লেখক বলছেন যে ওলামাগণ নিকটবর্তী ঠিকানার কয়েকটি অর্থ করিয়েছেন। একটা নিকটবর্তী ঠিকানার একটি হাদিস আসছে, আল মাকআদুল মুকাররাব ওয়া আনজালুল মাকআদুল মুকাররাব ইনদাকা, তাবরানিতে একটি হাদিস রয়েছে, আর মাকামে মাহমুদের অর্থ করেছে, বলছে যে ওহার অর্থ, আল্লামা সাখাবি বলেন ওহার অর্থ হইল ওসিলা অথবা মাকামে মাহমুদ, মানে আল মাকআদুল মুকাররাবের অর্থ তাহলে মাকামে মাহমুদ অপর ভাষায়, অথবা হুজুরের আরশে আজিমে অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? আরশে আজিম অবস্থান করবেন আল্লাহর সাথে, আরশে আজিম, অথবা হুজুরের সেই সুউচ্চ আসন যাহা সবচেয়ে উপর হইবে। হিদিজে সামিন গ্রন্থে উহাকে কুরসি বলিয়াও উল্লেখ করা হইয়াছে, শুধু আরশি নাই বরং কুরসি বলিয়া উল্লেখ করা হয়েছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতে ওয়াল, সেই কুরসির কথা বলা হচ্ছে। তাহলে আরশ কুরসিতে রাসূলুল্লাহ সাল্লামকে এরা বাড়াতে বাড়াতে পৌঁছিয়ে দিল। কোরআন হাদিসে জানে আল্লাহর আরশে আল্লাহর কুরসিতে। এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা। এইরকম যদি আল্লাহ পাকের সমকক্ষ সমতুল্য কাউকে করা হয় কোনো বান্দাকে, নবী বান্দা না বান্দা নয়, বান্দা। দ্বিতীয় কলমা আমাদের দেশে তো পাঁচ কলমা পড়তে হয় মুসলমান হইলে, তাই না? বিয়া শাদী কবুল করাইতে হইলে, মজবুত করতে হইলে পাঁচ কলমা তো পড়াইতেই হবে। তার মধ্যে দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য প্রদান করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা। আবদুহু বান্দা, বান্দাকে কোথাও পৌঁছে দিল? মাবুদের স্থানে পৌঁছে দিল। আবদকে আবদুহু মাবুদের স্থানে পৌঁছে দিল, আরশ কুরসিতে পৌঁছে দিল। কি অবস্থা হবে ইমানের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুতরুনি, আমাকে বাড়াইও না, আমার সম্পর্কে অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মারিয়ামের পুত্র ঈসা সম্পর্কে তারা খুব বাড়াবাড়ি করেছিল, বাড়াবাড়ি করে আব্দুল্লাহকে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, কালা ইন্নি আব্দুল্লাহ, যখন মুখ ফুটেছিল বাল্যকালে দুধ খাওয়া বাচ্চা কয়েকদিনের, ইন্নি আব্দুল্লাহ, তিনি আমি আল্লাহর বান্দা। আর খ্রিস্টানে কি করে দিল? ইবনুল্লাহ, আব্দুল্লাহ কি বানিয়ে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। এরা করলো কি? রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, তাকে নিয়ে গিয়ে মাবুদের স্থানে আরশ কুরসিতে বসিয়ে দিল। ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, সুতরাং আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। আর শুধু বলাতে না, বললে আর স্থানের দিক দিয়ে আরশ কুরসিতে পৌঁছিয়ে দিলে, এমনটা যাতে না হয়। বহু কিসা কাহিনী আছে। আরেকটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখার তদবির, বিষয়বস্তুই উনি উল্লেখ করেছেন স্বপ্নে প্রিয় নবী সাল্লামের জিয়ারত, আর তারপরে বলছেন স্বপ্নে প্রিয় নবী সাল্লামের জিয়ারত নসিব হওয়ার তদবির। আমি জিজ্ঞাসা করি আমাদের এই তবলিগি বা দেবন্দী বা বেরলভি আলেমদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করছি, সাধারণ লোকের কাছে তেলিম না, তাদেরকে জিজ্ঞাসা করছি, এবং যদি জবাব থাকে কোরআন হাদিস দিয়ে লিখবেন যে কোন একটি সহিহ হাদিস, কোরআন আয়াত তো বাদ দেন, কোন একটি সহিহ হাদিস আছে যে নবী সাল্লামকে স্বপ্ন দেখার জন্য এইরকম তদবির নবী সাল্লাম শিখিয়েছেন, এইরকম উপায় শিখিয়েছেন নবী সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে? এমন একটি সহিহ হাদিস দরকার, ব্যাস, কোন সহিহ হাদিস নেই। তাহলে এই তরিকাই হচ্ছে বিদাতি তরিকা, যে আমি এইরকম বেশ কিছু তদবির করব যার মাধ্যমে আমি নবী সাল্লামকে স্বপ্নে দেখব, আর স্বপ্নে দেখলে আমার ভাগ্য একবারে চমকিয়ে যাবে, সব বিদাতি ধারণা। জাগ্রত অবস্থায় দেখেও ভাগ্য চমকিল না আবু তালেবের, আবু লাহাবের, আবু জাহালের, কত কত বছর ধরে দেখল, মোসাইলামা কাযাবের, হ্যাঁ, এইরকম বহু বেদিন বিধর্মী যাদের ইমান এবং সৎ আমল নেই, তাদের ভাগ্য চমকিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা জাগ্রত অবস্থায় দেখেও। তাহলে শুধু স্বপ্নে দেখলেন, অথচ শিরক বিদাতে ডুবি আর বিদাতি তরিকায়, কি করে ভাগ্য চমকে যাবে? আর কি করে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে? কি করে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে? শুধু স্বপ্ন দেখায়, এসব বিদাতি ধারণা। এই ধারণাই দেওয়া হয়েছে এই কিতাবের শেষ পর্যন্ত, আর বহু তদবির উল্লেখ করা হয়েছে, সবগুলি বিদাতি তদবির। এই কিতাবের শুরু দিকে ওই সহিহ হাদিসের যে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত ওটা শেখানো হয়েছে। তারপরে শুরু যে করা হয়েছে বিভিন্ন রকমের বানানো বুজরুগদের দরুদ, আর ওই দরুদগুলি এত এতবার পড়লে, এই তরিকায় পড়লে, এইসব তদবির করলে নবী করিম সাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ হবে, এইসব বিদাতি তদবির শেখানো হয়েছে। এসব তদবিরের দুই একটা তদবির বলি আপনাদেরকে, আমল করার জন্য না, বিদাত থেকে সতর্ক হওয়ার জন্য, কারণ এই নয় যে বিদাতে আমল করবেন। বলছেন যে হযরত শেখ অন্য তদবির এইরূপ লিখিয়াছেন, প্রত্যেক রাকাতে আলহামদুর পর 25 বার করে আল্লাহ শরীফ পড়িবে, এটা আমল কিনা, এবাদত কিনা? এবাদত আল্লাহ পাকের করবেন, তাহলে আল্লাহ পাক করতে বলেছেন অথবা আল্লাহ পাক তার রসুলকে বলেছেন যে আমার তোমার উম্মতকে জানিয়ে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, এইভাবে আমার ইবাদত করো, তাহলে না চলবে? তাহলে এবাদতকে এই জন্য উলামায়ে কেরামদের ভাষায় বলা হচ্ছে এবাদত হচ্ছে তাওকীফি, অর্থাৎ কোরআন অথবা হাদিস দিয়ে প্রমাণ থাকতে হবে, সাব্যস্ত থাকতে হবে। তাহলে এই তরিকা কোন হাদিসে আছে যে আলহামদুর পর ২৫ বার পুরো আল্লাহ শরীফ পড়িবে ও সালাম ফিরাইবার পর সাল্লাল্লাহু আলা নবী ইল উম্মি সাল্লাল্লাহু আলা নবী আল উম্মি এই দুরুদ শরীফ ১০০০ বার পড়িবে, সালাম ফিরার পর ১০০০ বার পড়িবে, ইনশাআল্লাহ খাবে হুজুর সাল্লামের জিয়ারত নসিব হইবে। তারপরে আরো তৃতীয় তদবির অন্য তদবির এসব লিখেছেন ৬২ পৃষ্ঠা ফাজাইলে দুরুদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য হযরত খিজিরের বাতলানো তদবির, হযরত খিজিরের বাতলানো তদবির। প্রথম কথা, এই বিদাতি ভাইদের ধারণা যে খিজির এখনো বেঁচে আছে, খিজির এখনো বেঁচে আছে আর সে পানিতে আছে ইত্যাদি এইসব ভ্রান্ত ধারণা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিলম্ব করে এশার নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, বললেন যে তোমরা এই সময় যে জেগে আছো এই সময় থেকে শুরু করে ১০০ বছরের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে এই ১০০ বছরের মধ্যে সকলে মরে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না তারপরে। ১০০ বছরের মধ্যে সমস্ত মরে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ আছে তাহলে যতর মধ্যে খিজির আছে না নেই? যদি প্রথম কথা খিজির, তার মূসা আলাইহিস সালামের জামানার লোক, তাহলে মূসা আলাইহিস সালামের জামানাতেই মারা গেছে। মানুষের যেমন হায়াত হয় ওইরকম হায়াত হিসেবে মূসা আলাইহিস সালামের জামানেই মারা গেছে। তারপর ঈসা আলাইহিস সালামের জামানা হইলো, ইয়াহিয়া জাকারিয়া আলাইহিস সালামের জামানা হইলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আসলো। যদি ধরেই নিলাম যে এত লম্বা ৪,০০০, ৫,০০০ বা ৩,০০০ বছর পর্যন্ত বেঁচে, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস এবং তার এশা পরের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে ১০০ বছরের মধ্যে আর কোনো মানুষ বেঁচে থাকবে না। তাই দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা হয়তো শেষ জামানাতে যদি হয়ে থাকে, অর্থাৎ দশম হিজরিতে নবী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে কিছুদিন আগে যদি হয়ে থাকে, তখন থেকে শুরু করে মাত্র ১০০ বছর সাহাবাই কেরামরা বেঁচেছেন। ১১০ হিজরিতে শেষ সাহাবি আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমা ইন্তেকাল করেন, কোন সাহাবি আর বেঁচে থাকেন। দেখলেন নবী সাল্লাম ভবিষ্যৎবাণী কেমন, একজন সাহাবিকে আপনি পাবেন না যে ১০০ বছর পরে বেঁচে থাকে, কারণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোক দুনিয়াতে বেঁচে আছে ১০০ বছরের মধ্যে সমস্ত মরে শেষ হয়ে তারপর আর কেউ থাকবে না। তাহলে খিজির আলাইহিস সালামের হয় মূসা আলাইহিস সালামের জামানে ইন্তেকাল হয়ে গেছে, আর না হলে যদি ধরেই নিই যে বেঁচে আছে এত লম্বা সময় ধরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই হাদিস স্পষ্ট করে এবং মুহাদ্দিসিনে কেরাম এই দলিল পেশ করেছেন খিজিরের মতের উপর যে খিজির মারা গেছে। কিন্তু বিদাতীরা বলে খিজির বেঁচে আছে, আর কে বেঁচে আছে, আরো বলে একটা আরো বেঁচে থাকার কথা শুনেছেন না শোনেন নেই, বলতে পারেন কেউ? হ্যাঁ, কে বেঁচে আছে? না না না, নবীদের মধ্যে বলে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে তো কোরআনের কথা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, বলো। হ্যাঁ, ইদ্রিস, এই যে দেখলেন না ইদ্রিস আলাইহিস সালাম নাকি তাদের বিদাতীদের ধারণা বেঁচে আছে। তো এই তদবির খিজিরের তদবির, প্রথম কথা এই তদবির শিখলো কোত্থেকে? খিজির আলাইহিস সালামের যদি নবী সাল্লাল্লাহু আলাইহি আগে ইন্তিকাল হয়ে যেত তদবির আসলে কোত্থেকে? বলছে এগুলি সব তাদের স্বপ্নের ধর্ম। হ্যাঁ, স্বপ্নের ধর্ম হানাফি মজহাবের মতে, এমনকি দেওবন্দি মজহাবের মসলাকের মতে বলছি যে ইসলামের দলিল হচ্ছে ৪টি। ইসলামের দলিল হচ্ছে আল কোরআন নুল করিম আর হাদিস কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ, তাদের ভাষা বলছে তাদের উসুলে ফিকহের ভাষায়, উসুলে শাসি নুরুল আনোয়ার আর যেসব কিতাব রয়েছে সেসবের ভাষা বলছে। কিতাবুল্লাহ মানে কোরআন করিম আর সুন্নতে রাসূলুল্লাহ মানে রাসূলের হাদিস, আর তিন নম্বর হচ্ছে ইজমা উম্মত ইজমা, আর চার নম্বর হচ্ছে তায়াস, পাঁচ নম্বরের স্বপ্ন। আরে তাদের ফিকহের কিতাবই তো নেই স্বপ্নের কথা। তাহলে এখানে স্বপ্নের কথা শুনেন জাকারিয়া সাহেব কি লিখছেন, যে জাকারিয়া সাহেবের ফেকার মত হচ্ছে যে ইসলামের দলিল শরীয়তের দলিল হচ্ছে ৪টি, কোরআন আহাদিস ইজমা কিয়াস, ঠিক না? আর তিনি আবার লিখছেন এখানে পৃষ্ঠা নম্বর ৬৪ ফাজাইলে দুরুদ। তবে মনে রাখিবি খিজেরের বাতলানো তরিকা কোন ফিকার শাস্ত্রের মাসলা নয় এবং উহা স্বপ্নযোগের সুসংবাদ মাত্র, স্বপ্নযোগের সুসংবাদ মাত্র, কাজেই উহা দলিল হওয়ার উপর কোন প্রশ্নের অবকাশ নেই। তাহলে দলিল চারটা হলো না পাঁচটা হইল? পাঁচটা হলো শরীয়তের দলিল, স্বপ্নযোগের সুসংবাদ। সুতরাং এতে প্রশ্নের কি নাই, কোন অবকাশ নেই, এতরাজ করবেন না, কোন সুযোগ নেই, ব্যাস চোখ বন্ধ করে মানেন, অন্ধত্ব। তাহলে তবলিগী ভাইদের দিন হচ্ছে অন্ধত্বের দিন, স্বপ্নের দিন, স্বপ্নের ধর্ম। এইসব তদবির যে খিজির বাতলিয়েছেন তাদের ধারণাই, তার মধ্যে একটি বলছে, তার মধ্যে একটি এই যে জনৈক আবদাল হযরত খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হুজুর রাত্রি বেলায় পালন করিবার জন্য আমাকে একটা আমল বাতলাই দেন। তিনি বলিলেন, মাগরিব হইতে এশা পর্যন্ত নফল নামাজে মশগুল থাকিবে, কাহারো সহিত কথা বলবে না। আছে কোন কোরআন হাদিসে যে নামাজ যে নফল পড়বে নামাজের মধ্যেও দুই রাকাত সালাম ফিরে কথা বলা যাবে না, এরকম কোন তরিকা আছে কোরআন হাদিসে? সব বিদআত, বিদআত আর বিদআত, আল বিদআতু ফাওক আল বিদআহ, বিদআতের উপর বিদআতের ইট দিয়ে ঘর নির্মাণ হয়েছে, দিন তৈরি হয়েছে। তারপরে এই যে আবদাল, আবদাল আর গস আর কুতুব, এগুলো বিদাতি ধারণা। নবীগণের পরে ওলিউল্লাহদের মধ্যে এরকম বিভিন্ন স্তর আছে, আর সারা পৃথিবী ধরে আছে এসব শিরকি আকীদা। গস কুতুবরা পৃথিবীকে ধরে আছে, নাহলে ভেঙে পড়ে যেত কখন, এসব শিরকি আকীদা আছে। কার সহিত কথা বলিবে না, নফলের দুই দুই রাকাত পড়িয়া সালাম ফিরাইবে, প্রত্যেক রাকাতে একবার আলহামদুল শরীফ পড়িয়া, তিনবার কুল আল্লাহ পড়িয়া, এসার পর কোনো কথাবার্তা না বলিয়া ঘরে গিয়া দুই রাকাত নফল আদায় করিবে, প্রত্যেক রাকাতে একবার আলহামদুল শরীফ ও সাতবার কুল আল্লাহ শরীফ পড়িবে, তারপর একটি সেজদা করিবে, যাহার মধ্যে সাতবার আস্তাগফিরুল্লাহ ও সাতবার দুরুদ শরীফ এবং সাতবার এই তাসবিহ পড়িবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অতঃপর সিজদা হইতে মাথা উঠাইয়া দুয়ার জন্য হাত উঠাইবে এবং দুয়া পড়িবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া ইলাহা আল আওয়ালিন ওয়াল আখির, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সেখানে শেষ হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে। তো যাই হোক, আর তারা কাছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, এরকম কোন দোয়া আছে পাবেন কোরআন হাদিসে যে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বাস আর কিছু চাইলেন না? কেউ যদি এরকম আব্বাকে ডাকে বা মাকে ডাকে, মা 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 মা, তাহলে কি বলবে, পাগল, এ তো মজনুন, তেরা মজজু মজনুন, এ তো পাগল, এ তো বলি আসলে পাগল তো, ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ, কিছু চাইল না, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, বাস ইয়া রব্বি, কোরআন শিখেছে রব্বি জিদনি ইলমা, চাও কিছু, হ্যাঁ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারপরে শুনলেন এই বিদাতি তরিকা। আমি অনেক মসজিদে দেখি, আমি এক দুবার দু একটা ভাইকে এরকম ধরার চেষ্টা করেছি, ধরবো কি, তাদেরকে পালিয়ে গেছে, এশার নামাজ পড়ে মসজিদে, এখানে বিভিন্ন মসজিদ এরকম দেখেছি, ইন্ডিয়ান বাংলাদেশি অথবা পাকিস্তানি, নামাজ পড়ছে নফল পড়ছে 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 সুন্নাত পড়ছে, পড়ার পরে সালাম টালাম ফিরলো, ফেরার পরে ধাই করে একটা সিজদা দিল, আর সিজদা দেওয়ার পরে টান দিয়ে পালিয়ে গেল। আমি মনে করছি বলবো, জিজ্ঞাসা করবো যে সিজদাটা কিসের আর কোথায় পেলে, কোরআনে নেই হাদিসে নেই এইরকম সিজদা, নামাজের বাইরে কোনো সিজদা নেই, নামাজের বাইরে যদি সিজদা থাকে তো একমাত্র কিসের সিজদা আছে, হ্যাঁ সহ সিজদা তো নামাজের সাথে সংশ্লিষ্ট, সিজদা তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের সিজদা, হ্যাঁ কোরআনে কারিমে যে 15টি সিজদা রয়েছে এই সিজদা, আর শুকরানা সেজদা যদি কোনো খুশির খবর হয়, তাহলে নামাজ পড়লেন সুন্নাত পড়লেন নফল বেতর পড়লেন, তারপর হঠাৎ করে একটা সেজদা, কিসের সেজদা, এইরকম আর কোনো সেজদা নেই, তাহলে শুকরানা সেজদা ছাড়া আর তেলাওয়াতের সেজদা ছাড়া এইরকম কোনো সেজদা নেই, কিন্তু এই সেজদা কোথা থেকে শিখেছে, কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়, নবীর তরিকা নয়, হচ্ছে খেজিরি তরিকা। হ্যাঁ এই আবদাল স্বপ্নে দেখছে, তাই না? ওই তো খেজির আলী সালামকে জিজ্ঞাসা করলো সব স্বপ্নে, সুতরাং প্রশ্নের অবকাশই উঠে না। এই সেজদা এখান থেকে শিক্ষা, বিদাতি সেজদা, বহু লোকের এই গুমরা কাজ করে। আর একটা তরিকা বলছে, যে ব্যক্তি জুমার নামাজের পর উযু অবস্থায় মোহাম্মদ রসুলুল্লাহ আহমদ রসুলুল্লাহ হ্যাঁ 35 বার লিখিবে, লিখার তরিকা, এতক্ষণ তো পড়ার তরিকা, অনেকে হয়তো পড়াতে অলস, লিখেন মোহাম্মদ রসুলুল্লাহ আহমদ রসুলুল্লাহ 35 বার লিখিবে এবং সেই কাগজটা নিজের সাথে রাখিবে, আল্লাহ পাক তাহাকে এবাদতের শক্তি এবং বরকত দান করিবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোরআনে কারিম আল্লাহ বলেছেন যে এইরকম বিষয়, এমন এক বিষয় যার কোন দলিল আল্লাহ নাজিল করেন না, কোরআনে আছে না হাদিস আছে। শুধু কাগজ নিয়ে থাকলে কাজ হয়ে যাবে, শক্তি পাবেন ইবাদতের, শয়তানের ধোঁকা হইতে তাহাকে হেফাজত করিবেন। আর যদি সেই কাগজের টুকরাকে প্রতিদিন সূর্য উঠিবার সময় দুরুদ পড়িতে পড়িতে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখিতে থাকে, সূর্য উঠার সময় কেন ভাই? কারণ এর সম্পর্ক মজুস অগ্নি পূজকদের সাথে আছে, সূর্য পূজারীর সাথে, কারণ অগ্নি পূজকরা আগুনের পূজা করে আর সূর্য যেহেতু আগুন সেজন্য সূর্যের পূজা করে। সূর্য উঠার সময় কি করতে হবে? হ্যাঁ, কোন হুজুরের বুঝতে পারছেন সূর্য পূজা করে কোন হুজুর পাওয়া যায় বুঝতে পারেন? হ্যাঁ, কারণ হাদিসে আছে যখন সূর্য উঠে আর সূর্য ডুবে তখন শয়তান কি করে? হ্যাঁ, শয়তান এইরকম হয় সূর্যের সামনে বসে যায়, আমার পূজা হবে। হ্যাঁ, দুই সিংহের মাঝখানে বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবে এই শয়তানের দুই সিংহের মাঝখানে। তো এই হচ্ছে ফাজাইলে দুরুদের অবস্থা, যাতে সূর্য পূজারও শিক্ষা দেওয়া হয়েছে, সূর্য উঠছে ঠিক ওই সময় তীক্ষ্ণ দৃষ্টিতে কাগজটা দেখবেন যাতে লেখা আছে মোহাম্মদ রসুলুল্লাহ আহমদ রসুলুল্লাহ। তাবিজ, তাবিজ আরো কত কি শোনাবো, পাতা নম্বরটা বললাম আপনাদেরকে, হ্যাঁ, পাতা নম্বর হচ্ছে 65 ফাজাইলে দুরুদ 65, ফাজাইলে দুরুদ 68 শুনুন। বলছে, যেমন জনৈক দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শারাব পান করো, আউযুবিল্লাহ। কেমন দরবেশ দেখলেন? এই সূর্য পূজারী দরবেশই হবে, না হলে কেন শারাব পান করতে বল? দরবেশ ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শারাব পান করো, স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন বিদাতি, প্রকৃত পক্ষে হুজুর সাল্লাম বলিলেন শারাব পান করিও না। বলছে না, করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে, নবীকে অবশ্যই দেখেছে কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের, কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন, যে কিন্তু আমার মতে শারাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই, আর এই জন্যই তাঁকে পাঠানো হয়েছে, কুন্তুম খায়রা উম্মা, খায়রা উম্মাতের তিনি রসুল, আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শারাপ পান করার আদেশ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাতের। শোনেন, তারপরে বলছে কোন ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে শারাপন করো। কেমন তাবিল, ঠিক রাখতে হবে নবীকে দেখেছে। উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়, কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রসুল্লাহ সাল্লামের হুলিয়া মোবারকি দেখেছে? হ্যাঁ, শয়তান শয়তানের রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ, নবী সাল্লামের রূপ ধারণ করতে পারেন কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মোহাম্মদ, বলতে পারে না, ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লামের রূপ ধরতে পারে না,
কিন্তু অন্য রূপ ধরে কি একথা বলতে পারে না যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ রসুল, আমি তোমার নবী? সেই শয়তানগুলি বলেছে যে ইসরাবিল খামর মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরা করবে। কোন কোন সময় দুরুদ শরীফ পড়িতে হবে এই ক্ষেত্রে মজার কথা শুনলে বিদাতি কথা, কিছু তো সুন্নতের কথা লিখেছে আর কিছু বিদাত। হ্যাঁ বলে দুধও আছে আর পেশাবও আছে। দেখেন বলছে যেমন উজু তায়াম্মুম শেষ করার পর, খরচ গোসল আদায় করার পর, হাইজ হইতে পাক হওয়ার পর, হাইজ হইতে পাক হয়ে যখন হাইজ বন্ধ হলো, মাসিক ঋতু বন্ধ হইলো, বিবিকে দুরুদ পড়তে হবে। কোন হাদিস আছে? আমি তো এতদিন পাইনি, হাদিস পড়লাম পড়ালাম জিন্দগির প্রায় 47-48 বছর চলে যাচ্ছে, ছোট থেকে ওই বলগুল মারামার 40 হাদিস থেকে শুরু করে এত হাদিস পড়লাম, কোনোদিন পেলাম না যে হাইজ নেফাসের থেকে পাক হওয়ার সময় দুরুদ পড়তে হবে। আরো শোনেন, তারপর বলছে জুমার রাত্রে এবং দিনে, ঠিক আছে ওইটি হইলো। তারপর বলছে শনিবার সোমবার এবং মঙ্গলবারে, জুমার দিনের কথা সেই হাদিস আছে, শনিবার সোমবার এবং মঙ্গলবারে। তারপর আরো শোনেন, মুর্দাকে কবরে রাখিবার সময়, শাবান মাসে বাইতুল্লাহ শরীফে দৃষ্টি পড়িবার সময়, হজের মধ্যে সাফা মারায় উঠিবার সময়, লাব্বাইক বলার সময়, হাজির আসাদ চুম্বন করার সময়, এগুলো আছে কোথাও? আছে কোনো হাদিসে যে এই সব জায়গাতে দুরুদ পড়তে হবে? যে কোনো জায়গায় দুরুদ পড়েন আমভাবে, কিন্তু যখন জায়গা নির্দিষ্ট করবেন তখন দলিল লাগবে। আর নয় রাস্তা চলতে ফিরতে বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, সুবিধা নাই। আমভাবে যে কোনো সময় আপনি মনে করছেন আমার দোয়া কবুল হোক আর আমার উপর আল্লাহর 10 বার করে রহমত নাযিল, যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু জায়গা এরকম নির্ধারণ করে তখনই বিদাত হবে, দলিল লাগবে। দলিল না থাকলে বিদাত হবে। এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন, যাতে করে ধোকা না দিতে পারে এইসব কিতাব, এসব এইসব কিতাব আলাদা গোমরাহ না করতে পারে। আরো শুনেন, জানোয়ার জবাই করেন তখন আপনারা কি পড়েন? বিসমিল্লাহে আল্লাহ আকবার, আর কিছু দরুদ শরীফ? শোনেন জাকারিয়া সাহেব কি বলছেন, জানোয়ার জবাই করার সময়, তেজারতের সময়, তেজারতের সময় হইতে পারে, শিয়াদের কাছ থেকে শিখেছি, একটু রাগারাগি হইলে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ পড়তে বলবেন না, হ্যাঁ তওবা করতে বলবেন না, আল্লাহ কুল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, হ্যাঁ কুল আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, শুনেছেন না? শুনেছেন যে এই তো সাল্লি আলা নবী, হ্যাঁ সাল্লি আলা নবী। বিদাতি বিদাতিদের এসব ক্ষেত্র, তেজারতের সময়, ওসিয়তনামা লিখিবার সময়, বিয়ের খুতবায়, দিনের শুরু, বিয়ের খুতবায় ঠিক আছে, বিয়ের খুতবায় ঠিক আছে, দিনের শুরুতে এবং শেষে ভাগ, শেষ ভাগে, শয়নের সময়, সফরের সময়, সাওয়ারিতে উঠিবার সময়, দেখেন সময়গুলি, দেখেন নিদ্রা, নিদ্রা কম হইলে, বাজারে যাওয়া কালে, দাওয়াতে যাইবার সময়, ঘরে প্রবেশ করিতে, ডুবিয়া যাওয়ার সময়, হ্যাঁ ডুবিয়া যাওয়ার সময়, তারপরে বলছে প্লেগের জামানায়, প্লেগের মহামারী, মহামারীর জামানায়, সব বিদাতি কথা। তারপরে শুনেন বলছে হাসি আসিলে, হ্যাঁ হাসি আসিলে, ছ দিয়ে লিখেছে, এটা হাঁচি ধরবেন না হাসি ধরবেন? হ্যাঁ হাঁচি মানে ছি। কোন জিনিস রাখিয়া ভুলিয়ে গেলে, ভুলে গেছেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আচ্ছা তারপরে কোন জিনিস ভালো লাগিলে, মূলা খাওয়ার জন্য, মূলা খেলে দূর পড়ে, আচ্ছা গাধার আওয়াজ, বলছে গাধায় আওয়াজ দেওয়ার, বন্ধুদের সহিত সাক্ষাতের সময়, কোন বন্ধুর সাথে সাক্ষাৎ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সাল্লি আলা নবী, জানি না এই বিদাতি ভাইরা করে কিনা, এদের চিল্লাওয়ালারা করতে পারে, কিন্তু এদের অনেক, অনেকে কোনোদিন তো শুনিনি তাদের আশেপাশে থেকেও, কিন্তু জাকারিয়া সাহেব এইসব বিদাত শিখিয়েছেন। শোনেন, লোকজনের একত্রিত হওয়ার সময় এবং পৃথক হওয়ার সময়, আলাদা হয়ে যাচ্ছেন পড়েন, ইত্যাদি ইত্যাদি আরো কত ক্ষেত্র সব, যার কোনো দলিল নেই। কোন কোন সময় দুরুদ পড়া মুস্তাহাব এ সম্পর্কে আরো বেশ কিছু লিখেছে, সব বহু ভিত্তিহীন, তার মধ্যে কিছু সহি জায়গা আছে আর বাকিগুলি ভিত্তিহীন। এই রয়েছে পৃষ্ঠা নম্বর 79 থেকে 80 পর্যন্ত ফাজাইলে দুরুদের। সময় শেষ হতে যাচ্ছে। ফাজাল আমল দলিল, যাদের কাছে ফাজাল আমলি দলিল বা স্বপ্ন দলিল তাদের জন্য যথেষ্ট, কিন্তু আমাদের জন্য দলিল হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবাই কেরামের আমল, খুলাফায়ে রাশিদিনের আমল, আর এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য দলিল, এর বেশি কোনো কিছু দলিল নাই। আর যদি কেউ বিদাত করে মরে এরপরে, তাহলে তার কানে আমাদের হক কথা কোরআন হাদিসের কথা পৌঁছে যাওয়ার পরে বিদাত করে মরবে, কাল কিয়ামতে জবাব দিতে পারবে না, তখন এ কথা বলতে পারবে না যে আমরা জানতাম না, আমাদেরকে কেউ সতর্ক সাবধান করে। দালাইলুল খায়রাত একটি বই আছে, বিদাতিরা খুব পড়ে এই বইটি, সৌদি আরবের উলামায়ে কেরাম তাদের বিভিন্ন ফতোয়াতে খুব সতর্ক সাবধান করেছেন, কারণ তাতে বহু শিরক আছে, ওসিলা, শিরকি ওসিলা ইত্যাদি ইত্যাদি। দালাইলুল খায়রাত কিতাবের গ্রন্থকার কোন এক সময় সফর অবস্থায় পানির দারুণ অভাবের সম্মুখীন হয় এবং বালতি রশি না থাকায় খুব পরেশান হইয়া পড়েন। একটা মেয়ে তাহার এই দুরবস্থার কারণ জিজ্ঞাসা করিয়া কুয়ার মধ্যে থুতু ফেলিল, একটা মেয়ে দিল থুতু ফেলে, সঙ্গে সঙ্গে পানি কুয়ার মুখ পর্যন্ত ফুলিয়া উঠিল। দেখছেন মেয়েদের কেরামতি। তিনি আশ্চর্য হইয়া কি সে উহা সম্ভব হইল জিজ্ঞাসা করিলে মেয়েটি বলিল, ইহা একমাত্র দুরুদ শরীফের বরকতে সম্ভব হইয়াছে। তাহলে তবলিগী ভাইয়েরা সবচেয়ে বেশি, এদের সংখ্যা ভারতে আর বাংলাদেশে, তাহলে এইরকম দুরবস্থা বালা মুসিবত কেন আসবে? ভারতে এত সাম্প্রদায়িক দাঙ্গার হিন্দুদের জুলুম, গুজরাটে আর মোরাদাবাদে আর মিরাটে এইসব হবেই কেন? আর বাংলাদেশে এত দুর্যোগ বালা মুসিবত আর বান বন্যা এসব হবেই কেন? শোনেন, তারপরে তারপরই তিনি বিখ্যাত দালাইলুল খায়রাত গ্রন্থ লিপিবদ্ধ করেন, যাতে বিদাত এবং শিরকি কথাবার্তায় ভরা। তারপরে তারপরে বলছে দালাইলুল খায়রাত কিতাব গ্রন্থকার কবর হইতে শেখ জারদা রহমতুল্লাহ লিখিয়াছেন, দালাইলুল খায়রাত কিতাবের গ্রন্থকারের কবর হইতে মিশক এবং আম্বারের খুশবু আসে। দেখলেন বাড়াবাড়ি, যে শিরক বিদাতে লেগে গেছে মিশক আর খুশবু আসে। তারপরে শোনেন তাদের মজজুব পাগলগুলি গায়েব জানে, এর কিসসা শোনেন। বলছে আমার একজন বিশ্বস্ত বন্ধু আমার নিকট লখনৌর একজন বিখ্যাত কাতেবের ঘটনা বর্ণনা করেন, কাতেব মানে যে লিখত আর কি, আগে যুগে কাতেব থাকতো, হাতে লিখত উর্দু তারা, যে তাহার অভ্যাস ছিল প্রতিদিন সকাল বেলায় লেখা আরম্ভ করিবার শুরুতে একটি সাদা খাতায় একবার দুরুদ শরীফ লিখিয়া রাখিত, দুরুদ লিখে রেখে দিল, পড়া না লিখে রেখে দিল, তারপর লিখার কাজ শুরু করিত। উক্ত লোকটি যখন মৃত্যুসজ্জায় শায়িত তখন আল্লাহর ভয়ে কম্পিত হইয়া বলিতে থাকে, হাই সেখানে আমার কি উপায় হবে। ইত্যবসরে একজন মজজুব সেখানে উপস্থিত হইয়া বলিতে লাগিল, বাবা তুমি কেন ঘাবড়াইতেছ, কেন তোমার চিন্তা, তোমার সেই সাদা খাতাটা যেখানে দরুদ শরীফ লিখা হইত উহা সেই দরবারে পেশ করা হইয়াছে, সেই দরবারে পেশ করা হইয়াছে। দেখছেন মজজুব আছে লখনৌতে ভারতে, আরে মজজুব পাগল কোথাকার খবর দিচ্ছে, লহে মাহফুজ, লহে মাহফুজ যেখানে আমলনামা লেখা হয় সেখানকার খবর দিচ্ছে, যে তোমার যে ওই সাদা খাতে প্রতিদিন সকাল সকাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা দুরুদ কিছু লিখতে, সেই দুরুদ কি করা হয়েছে, উহা সেই দরবারে পেশ করা হইয়াছে, আল্লাহর দরবারে পেশ করা হয়ে গেছে, ফেরেশতা পেশ করে দিয়েছে। জানেন তোমার আর আমলের কোনো চিন্তাই নেই, তোমার মুক্তির কোনো চিন্তাই নেই, গাইবের খবর কোথাকার খবর দিচ্ছে। এইরকম গাইবি কথাবার্তা আল্লাহ ছাড়া কেউ জানে এই আকিদা যদি রাখে তো এটি হচ্ছে কোন শিরক, বড় শিরক, শিরকে আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তার একটি আয়াত সূরা নামলের, কুল হে নবী আপনি জানিয়ে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে যত কিছু আছে যত কেউ আছে কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। নামাজুব, হ্যাঁ মজদুর জানলো যে আমল না আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে, আর শাহজমের কাছে আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হয়েছে, লাখনীতে বসে জানতে পারল। পাতা নম্বর 99 ফজাইল আমল, এসব শিরকি কথাবার্তা শিক্ষা। হযরত আদম আলাইহিস সালামের বিয়ের মোহর দুরুদ ছিল, এই বিদাতি কথা, জি এই ফজাইল আমলের 101 লিস্টে। এছাড়া বহু কিস্সা কাহিনী আর স্বপ্নে ভর্তি রয়েছে, প্রত্যেক পাতায় স্বপ্ন আর কিস্সা কাহিনী, স্বপ্ন আর কিস্সা কাহিনীতে ভর্তি। এখন সংক্ষেপে আপনাদের সামনে আরেকটা ঘটনা বর্ণনা করি, তারপরে তাদের ডাহা শিরকের ঘটনা। রুটির কিস্সা শুনেছেন? হ্যাঁ, রুটির কিস্সা শুনলে অনেকদিন হয়ে গেল, আরেকবার শুনুন রুটির কিস্সা। স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি, হ্যাঁ, বিষয়বস্তুর নাম হচ্ছে স্বপ্ন যোগে প্রিয় নবীজির মেহমানদারি। জি, কিস্সা নম্বর হচ্ছে 48, ভুল করে টাইপ 58 করেছে, কিন্তু 48 নম্বর কিস্সা। সেই কিস্সাতে লিখছে, হযরত ইব্রাহিম খাওয়াস হইতে বর্ণিত আছে, তিনি বলেন, এক সময় সফরের হালাতে আমার খুব পিপাসা হইয়াছে হইয়াছিল, এমন কি পিপাসায় কাতর হইয়া আমি বেহোশ হইয়া পড়িয়া যাই। কোন এক ব্যক্তি আমার মুখে পানি পান করাইয়া বলিল, আমার সহিত চলো। আমি তাহার সহিত সামান্য পথ চলিলাম, পরই যুবক বলিল, তুমি কি দেখিতেছ? আমি বলিলাম, ইহা তো মদিনা মনোবরা, মদিনায় পৌঁছে গেছে। উড়িয়ে নিয়ে গে মদিনায় নিমিশের মধ্যে পৌঁছে দিয়েছে। তারপরে মদিনা মনোবরা, তিনি বলিলেন, যাও হযরত রসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সালাম পৌঁছাইয়া বলিও যে আপনার ভাই খিজির আপনার খিদমতে সালাম বলিতেছে। খিজির সালাম বলিতে সালাম দিল। শেখ আবুল খায়ের আক্তা বলেন, আমি মদিনায় মনোয়ারায় পৌঁছিয়া 5 দিন সেখানে অবস্থান করিয়াছিলাম, কিন্তু ওই 5 দিন পর্যন্ত আমি তেমন কোনো মনের খোরাক পাইতেছিলাম না, অন্যত্র আছে, 5 দিন যাবৎ আমি কিছুই খাইতে পাই নাই, কিছু পাই নাই। তাই আমি কবর শরীফের নিকট গিয়ে হুজুর পাক সাল্লাম এবং হযরত আবু বকর ও হযরত উমর সাল্লাল্লাহু কি বলছেন আলী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহুম আরজ করিয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আপনার মেহমান। ওখানে গিয়ে কবরের সামনে বলছে, আজ আমি আপনার মেহমান। যেই ব্যক্তি এইভাবে নবী সাল্লাল্লাহু কবর কাছে গিয়ে সম্বোধন করে, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু সাল্লাম জীবিত আছেন আমাদের মতোই, এবং আমাদের মতো থাকলেও তো মাটির তলা থেকে শোনা যাবে না, হ্যাঁ শুনছেন তিনি, এসব শিরকি আকীদা। গত সপ্তাহে আয়াতগুলো শুনিয়েছি, আল্লাহ কি বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক মাহফুজ সুরক্ষিত আছে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে এই নয় যে আমাদের মতো শুনছেন, আর আমাদের মতো শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আমাদের মতো সেখানে পানাহার করছেন, আর আমাদের মতো কথার উত্তর দিচ্ছেন না। পরলৌকিক জীবন, বারজাখী জীবন রয়েছে। এই শিরকি আকীদা দেখেন, এসে বলল যে আজ আমি আপনার মেহমান। তারপরে সেখান হইতে একটু সরিয়া মেম্বারের পিছনে আমি শুইয়া পড়িলাম, স্বপ্নে আমি হুজুর সাল্লামকে দেখতে পাইলাম যে হুজুরের ডান দিকে হযরত সিদ্দিক আকবর, বাম দিকে উমরে ফারুক ও সামনে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে নাড়া দিয়ে বলিলেন, উঠো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনিয়াছেন, উঠো, ঘুমাইছো কি, তোমার খাবার নিয়েছি। আমি উঠিলাম ও প্রিয় নবীর দুই চোখের মাঝখানে চুম্বন করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা রুটি দান করিলেন, রুটি পেয়ে গেলেন, খিদে লেগেছিল 5 দিন ধরে, আমি উহার অর্ধেক খাইলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছে। জাগ্রত হইয়া দেখি, এই অর্ধেক খাওয়া হচ্ছে কিন্তু ঘুমের অবস্থায়, হ্যাঁ স্বপ্নে, জাগ্রত হইয়া দেখি বাকি অর্ধেক আমার হাতে রহিয়াছে, হাতে আছে। নবী সাল্লাম রুটি দিয়েছেন, এমন রুটি, রুটি যে শুধু স্বপ্নে খাওয়া নয়, জেগেও খেতে পাওয়া যাচ্ছে। এই সব কিস্সা পড়ে যদি মদিনায় যাই তাহলে শির কুকুরি করে ফিরবে না, যারে তখন যদি রুটি পাই, তো আজকাল তো যান্ত্রিক সভ্যতার যুগ, আল্লাহ নবীকে বলো যে রাসূলুল্লাহ এক আমাকে মোবাইল দেন, আমি গরিব মানুষ, আজকাল ফ্রিজের জামানা, এসির জামানা, একটা ফ্রিজ দেন, গরিব মানুষ ফ্রিজ কিনতে পারি না, জি চাইবে, ফাজাইলে দুরুদ 130 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা, এছাড়াও এসব আরো কি কত শোনাবো, হ্যাঁ, খারকে আদত, খারকে আদতের হকদার মানে কারামতের হকদার বেশি সাহাবাই কেরাম না এই ভণ্ডরা, এর উত্তর যদি বলি এগুলি কেরামতি, তো কেরামতির হকদার সাহাবাই কেরামের বেশি, মানে আল্লাহ যেগুলো সবচেয়ে বড় বলি না, পরের গুলি দেবন্দি গুলি তুলি গুলো, এই সুফি বিদাতি গুলো, কবর পূজারি গুলো, বলুন দেখি, যদি কারামত হয়। গত 1 মাস আগে আমাদের এখানে দামামে এক বড় শেখের সাথে আমরা এই আলোচনাতে ছিলাম যে কারামতি যদি হবে তো সাহাবাই কেরামের হাজারে একটি কেরামত নাই, 1000 সাহাবায়ে কেরাম খুঁজে, পার্সেন্টেজ 100 তো পাবেনই না, 1000 সাহাবায়ে কেরাম খুঁজে একটি হয়তো কেরামত পাওয়া যাচ্ছে সারা জিন্দিগিতে, ঠিক আছে? এর নাম কেরামত যে হাজারে একটা কখনো হয়েছে, আর এদের কেরামতি এক এক দিনে হাজার হাজার এক এক লোকের। এ হচ্ছে সুফি বিদাতি কবর পূজারি ভণ্ড বিদাতিদের অবস্থা। এগুলি খারকে আদাত না, এগুলি হচ্ছে আহওয়াল শয়তানিয়া, এগুলি শয়তানের খেলা, আর না হলে মিথ্যার রটনা, দুটোর একটা। মিথ্যা বাড়িয়ে নিজেদেরকে বড় বুজরুক বানিয়েছে, বুজ আর রূপ বানিয়েছে, আর না হইলে শয়তানি খেলা। শয়তান এদেরকে নিয়ে যখন বিদাত করেছে, শিরিক করেছে, তখন শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। জি, এর উত্তর দিলাম। এছাড়াও বেশ কিছু কিস্সা আছে, কিস্সা বাদ দিয়ে এখন সরাসরি যেগুলি শিরক আছে এই কিতাবে ফাজাইলে দুরুদে তা শুনিয়ে শেষ করি। এতগুলি বুঝলে বাকি কিস্সা কাহিনীতে যেসব বিদাত আছে আর স্বপ্ন আচার ভণ্ডামি আছে এসব বুঝে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 138 পৃষ্ঠায় শেখ জাকার সাহেব বলছেন যে তিনি এই লিখার সময়, ফাজাইলে দুরুদ লিখার সময় খুব স্বপ্নটুকুরো দেখতেন। তো স্বপ্নে দেখলেন যে কাসিদা লিখো, যখন ফাজাইলে দুরুদ লিখবে তখন কাসিদা লিখো, কাসিদা বুঝেন, হ্যাঁ, কবিতা লিখো। গত সপ্তাহে একটা কেসা শুনিয়েছিলাম, হ্যাঁ, কিসের? ওই যে রেফাই আহমদ রেফাই পীর এসে কি করলো, কবর কাছে এসে 2 লাইন কবিতা পড়লো, তাতে কি হইলো, হাত বেরিয়ে আসলো। 555 হিজরির ঘটনা, আর কত হাজার লোক চুমন দিল, 90,000। এইসব বিদাতি ভিত্তিহীন ঘটনা শুনিয়েছিলাম। এই ঘটনাকে সাব্যস্ত রেখে জাকারিয়া সাহেব বলছেন যে এই ঘটনাতে যে যে দুটো লাইন পড়ে কবিতা পড়ে যদি হাত বেরিয়ে আসে, এতে আমার চিন্তা হলো যে আমিও ওই কাসিদা লিখি যে কাসিদার স্বপ্ন দেখছি। সুতরাং কাসিদা কোন কাসিদা লিখব, একটা জামি সাহেবের কাসিদা লিখলেন, তার মধ্যে একটা মাওলানা জামির পারস্য দেশের জামির কাসিদা লিখে। জামির কাসিদায় কি রয়েছে, প্রথম লাইন ফার্সিতে পড়ছি, জামাহজুরি বারা আমার জানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম না আখির রহমাতুল্লিল আলামিনি আজ মাহরুম আন চেরা গাফিল নাশিনি। 2 লাইনে শিরক পড়লাম, আল্লাহ পাক মাফ করে, নকলে কুফর কাফ কুফর না বাসাদ, শিরকি কথা কারো নকল করা কুফুরি নাই, তাদের শিরক আমার শিরক নাই, শিরক থেকে সতর্ক করার উদ্দেশ্য। এই শিরকি কবিতার তর্জমা নিজেই করেছেন, বলছেন অনুবাদ, লম্বা কাসিদা আছে মানে কবিতা আছে ফার্সিতে, তার অনুবাদ নিজেই করেছেন জাকারি সাহেব। প্রথম লাইনের তর্জমা যেটা পড়লাম, বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনার বিচ্ছেদে সমস্ত সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণা মর্মাহত, হে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন রহম করুন। আল্লাহ পাক কোরআনে কি শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাদের রহম করো দয়া করো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর জামি সাহেবের শিক্ষা নিয়ে, এই শিরকি শিক্ষা নিয়ে জাকারিয়া সাহেব শিখাচ্ছেন, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, পেয়ারা নবী মেহরবানি পূর্বক আপনি একটু দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। তারপরে শুনেন দ্বিতীয় লাইনে বলছে, আপনি নিঃসন্দেহ সারা বিশ্ব ভুবনের জন্য রহমত স্বরূপ, কাজে আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন, আমাদের খোঁজ খবর নেন, আমরা খেতে পাই না, আমাদের ভূমিকম্প হচ্ছে, আমাদের বন্যায় আমরা ডুবে যাচ্ছি, ফসল পানি নষ্ট হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল, ধ্বংস হয়ে যাচ্ছি, এই অসুখ বিসুখ আসছে, সুতরাং আপনি কি করে গাফেল থাকতে পারেন, এরপর ইমান থাকবে? এই শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলার পর ইমান থাকবে, বড় শিরক। আপনি কি করে গাফেল থাকতে পারেন, আপনি গাফেল নন, আপনি সব খবর আমাদের রাখেন, কোথায় আমরা কি অবস্থা আছি সব খবর রাখেন। আরে বেরেলি বিরাও তো বলছেন নবী আলেমুল গায়ব হাজির নাজির, আর তোমরাও বলছো চেরা গাফেল না আসেনি, পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, হ্যাঁ, সঙ্গম একই, দেওবন্দি বেরেলবির সঙ্গম হচ্ছে মিলন স্থানে একই আসলে, একই উৎস, একই বিদাত, একই সুবিবাদ, একই কবর মাজার পূজা, একই। কেউ ডাহা সরাসরি করছে আর কেউ লুকিয়ে লুকিয়ে করছে, কিতাবে লুকিয়ে আছে। আর এই কিতাব পড়া হচ্ছে অন্ধত্বের সাথে, এমন অন্ধ বানিয়ে দেওয়া হচ্ছে যে কিতাব পড়ার সময় সব ঠিক আছে, সব ঠিক আছে, এত বড় ওলি আল্লাহর বুজুর্গ লিখেছেন সব ঠিক আছে। তারপরে শুনে তিন নম্বরে, হে অপূর্ব সুন্দর লালা ফুল, আপনার সৌন্দর্য ও সৌরভের দ্বারা সারা জাহানকে সঞ্জীবিত করিয়া তুলুন, সঞ্জীবিত করিয়া তুলুন, এবং ঘুমন্ত নার্গিস ফুলের মতো জাগ্রত হইয়া সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন, সারা বিশ্ববাসীকে উদ্ভাসিত করুন। কাকে বলছে? রাসূলকে বলছেন যে হে রাসূল, আপনি সারা বিশ্বকে উদ্ভাসিত করুন। আরো শুনেন তারপরে চার নম্বর লাইনে, আপন চেহারা মোবারককে ইয়ামানি চাদরের পর্দা হইতে বাহির করিয়া দেন। খালি হাত বাহির করে থেকে গেলেন যে, আর সালামের জবাব দিয়ে থেকে গেলেন, চেহারা মোবারকটাও বের করে দেন। কেননা আপনার নোরানি চেহারা নবজীবনের প্রাত কাল স্বরূপ। তারপর পাঁচ নম্বর বলছে, আমাদের চিন্তা যুক্ত রাত্রি সমূহকে আপনি দিন বানাইয়া দিন, এবং আপনার বিশ্ব সুন্দর চেহারার ঝলকে আমাদের দিনের দিনকে কামিয়াব করিয়া দিন। এইভাবে দশ নম্বরে খুব সংক্ষেপে করি, দশ নম্বরটা শোনাচ্ছি, সবুজ গম্বুজের হুজরা শরীফ হইতে মসজিদের বারান্দায় তো শরীফ আনুন। আর কতদিন হাত দেখিয়ে তুই শুধু থেকে যাবেন, আর এইরকম সালাম দিয়ে থেকে যাবেন, তো শরীফ নিয়ে আসুন, নামাজ পড়ান। আপনার পায়ের ধুলা চুম্বনকারীদের মাথার উপর কদম রাখুন, আসেন আমাদের মাথার উপর কদম রাখেন। সুবহানাল্লাহ, সাহাবারে এরকম বলেছেন, জীবদ্দশায় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাথার উপর পা রাখেন আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ডাক আহ্বান করা হচ্ছে, অমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাকের সাথে আছে, ওদের চাইতে গোমরা পথভ্রষ্ট বেশি আর কে হইতে পারে? যে ব্যক্তি ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, নবীকে ডাকে, রহম করুন, দয়া করুন, উদ্ভাসিত করুন, আলোকিত করুন, কি করে গাফেল থাকতে পারুন? আসুন মসজিদে, তো শিব নিয়ে আসুন। দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। আরো শুনেন এগারো নম্বর লাইন কবিতার জামি সাহেবের, দুর্বল ও অসহায়দের সাহায্য করুন। কে সাহায্য করে? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ইন্নাল কওমা ইস্তাজাফুনি ওয়া কাদু ইয়াক্তুলুনানি। এইভাবে হারুন আলাইহিস সালামের দোয়া, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া কেরামের দোয়া কোরআনে কারীমে দেখুন, রাব্বিন সুরনি বিমা কাযাবুন, আল্লাহ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আল্লাহ আমার সাহায্য করো। তো দুর্বল অসহায়দের সাহায্য করুন, কার কাছে চাইছেন? রাসূলের কাছে চাইছেন। ঈমান থাকবে? বিচার করুন। আর খাঁটি প্রেমিকদের অন্তরে সান্ত্বনা দান করুন, সান্ত্বনা দান করো মালিককে। ১৩ নম্বরে বলছে, আপনি রহমতের বাদল স্বরূপ, কাজেই পিপাসিত ও তৃষ্ণাতুরদের প্রতি মেহরবানির দৃষ্টি করা আপনার সঞ্চয়। কি যে লিখেছে, হয়তো টাইপের ভুল হইতে পারে। ১৬ নম্বরে, রওজায় আথার ও গম্বুজে খাজরাত, মানে সবুজ গম্বুজ আর কি, চারিপাশে এইভাবে পাগলের মতো চক্কর দিতাম, যেন অন্তর আপনার প্রেম মহাব্বতের জখমে টুকরো টুকরো হইয়া যাইত। গম্বদে খাজরার তওয়াফ করা, কাবার তওয়াফ আল্লাহর জন্য, আর এই তওয়াফ নবীর জন্য। কবর গুজারিরা প্রাচীন যুগে এই তওয়াফ শুরু করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করেন এই সৌদি হুকুমতকে, তৌহিদের সরকারকে, যেই তৌহিদের সরকার এখান থেকে শিরক কুফরিকে বিতাড়িত করেছেন। এখানেও তওয়াফ করেছিল এই লোকেরাই, গম্বদে খাজরা সবুজ গম্বুজের তওয়াফ, যেমন তওয়াফ মক্কায় কাবা শরীফে চলছে, এখানে তওয়াফ করত গায়রুল্লাহর পূজা। তওয়াফ হচ্ছে ইবাদত। ওয়ালিয়া তওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ পাক বলছেন অবশ্যই যেন তারা তওয়াফ করে প্রাচীনতম ঘরের কাবা শরীফে, এরা তার সাথে সাথে গম্বদে খাজরারও তওয়াফ করত। দেখেন, আর এই কথা জাকারি সাহেব লিখছেন, তাহলে দেওবন্দি আর বেরেলিবি, তবলিগি আর বেরেলিবিতে কোনো পার্থক্য না। বেরেলিবিরা এসে তওয়াফ করে, লুকি লুকি তওয়াফ করে, দূর দূর দিয়ে তওয়াফ করে, ওদেরকে যারা দেখে নিবে হয়তো, দূর দূর দিয়ে তওয়াফ করে, তওয়াফ করে, ওদিন এসে তওয়াফ করবে কবরে, কবরে তওয়াফ করে যায়। ২৫ নম্বর, ওই কবিতার লাইনের, আমি আপন অহংকারী নাফসে আম্মারার ধোকায় ভীষণ দুর্বল হইয়া পড়িয়াছি, এমন অসহায় ও দুর্বলের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করুন, করুণার দৃষ্টি নিক্ষেপ করুন রসুলের কাছে। অমান আদাল্লা মিম্মাইয়া দুমিন্দুনিল্লাহ মাল্লা ইস্তাজি বলা হইলা ইয়াউমিল কিয়ামা ওহুম আন দুআহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা আন-নাসু কানু লাহুম আদা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে এদেরকে যারা এইসব শিরকি দোয়া করেছে, শিরকি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলেছে, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা শত্রু, কানু লাহুম আদা, শত্রু তোমরা, আমার ভক্ত নাও, আমার প্রেমিক নাও, আমাকে ভালোবাসনি তোমরা, তোমরা শিরক করেছো, তোমরা শত্রু, যাও। সহকান সহকান লেমান কাইয়ারা বাদী, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে দিয়েছে, শিরক বিদাত করেছে, দূরে তাড়িয়ে দাও ফেরেশতারা, তাড়িয়ে দাও এদেরকে। সহিহ বুখারী মুসলিম শরীফ হাদিস এইরকমই বিদাতীদের সম্পর্কে বলা হবে। ২৬ নম্বরে, যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গে শক্তি যোগানোর মালিককে আল্লাহ। জাকারিয়া সাহেব কি বলছেন, জামি সাহেবের নকল করে বলছে যে যদি আপনার করুণার দৃষ্টি আমার সাহায্যকারী না হয় তবে আমার অঙ্গ প্রত্যঙ্গ বেকার ও অবশ হইয়া পড়িবে, কাজে আমার দ্বারা আর কোনো কাজ সম্পাদন হইবে না, নামাজ রোজা হবে না, হজ যাকাত হবে না, আমার পরিবারের জন্য রুজি রোজগারি করতে পারবো না, চাকরি ডিউটি করতে পারবো, সুতরাং আপনি কি করুন, করুণার দৃষ্টিপাত করুন। ২৭ নম্বর, আমাদের বদবক্তি আমাদেরকে সরল পথ আল্লাহর রাস্তা হইতে বিপদগামী করিতেছে, আল্লাহর হস্তে আমাদের জন্য খোদাওয়ান পাকের দরবারে প্রার্থনা করুন। নবী বলছে যে আল্লাহর কাছে একটু দোয়া করে দিন। সাহাবাই কেন এই তরিকা করেছে গত সপ্তাহে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উমার রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন দুর্ভিক্ষ এসেছিল, বৃষ্টি হচ্ছিল না, তখন কার কাছে গিয়েছিলেন দোয়া চাওয়ার জন্য? জীবিত ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের চাচা, তার কাছে যে আপনি দোয়া করেন, আমরা আমিন বলছি, উমার রাদিয়াল্লাহু সহিহ বুখারী শরীফ হাদিস। যদি নবীর কাছে দোয়া চাওয়া মানে আল্লাহ দোয়ার দরখাস্ত করা যে আল্লাহর কাছে দোয়া করে দেন, নবীর কাছে চাওয়া নাই, আল্লাহর কাছে চাইতে বলো নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেন, এটি শরীয়তে জায়েজ হয় বা নেকির রাস্তা হইতো বা ইসলামের রাস্তা হইতো, বিদাত শিরকের রাস্তা না হইতো, তাহলে উমার রাদিয়াল্লাহু তাআলা সরাসরি গিয়ে বলতেন, ইয়া রাসূল আল্লাহি আল্লাহ রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, মদিনাবাসী সব মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে অনাবৃষ্টিতে, দুর্ভিক্ষে। শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছেড়ে গেলেন আব্বাসের দোয়া চাইতে, জানতেন না তাইলো মাসলা, তবলিগ বাইরে জেনে গেছে, জাকারিয়া সাহেব জেনে গেছেন, জামি বিদাতি জেনে গেছেন, কিন্তু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তরিকা জানলেন না যে বলি ইয়া রাসূল আল্লাহ একটু দোয়া করে দেন মদিনাবাসীদের জন্য। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে, ওখানকার লোকেরা ওয়াদা করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ইয়া রাসূল একটু দোয়া করে দেন, যাতে করে ওখানে গিয়ে খেলাফতটা পেয়ে যায়, আর ওই যারা বাড়াবাড়ি করেছে তারা যেন, তারা যেন হতাহত হয় বা তারা যেন সেখান থেকে সরে যায়, এই দরখাস্ত করে জাননি। তারা জানতেন যে এগুলি শিরকের পথ, এগুলি ইসলামী পথ নয়। ২৮ নম্বর বলছে, আপনি এই দোয়া করুন, আল্লাহ পাক যেন প্রথমত আমাদিগকে পাকাপোক্ত ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাসের আজিমুসান জীবন দান করেন এবং অতপার শরীয়তের আহকামের উপর মজবুত রাখে। নবীকে দোয়া করতে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ৩২ নম্বর কবিতায়, আপনার সুব্যবস্থার ফলে এবং অন্যান্য নেক বান্দাদের ওসিলায় গরিব জামির যাবতীয় কাজ যেন সমাদা হইয়া যায়। নবীর সুব্যবস্থায় যেন গরিব জামির কি হয়, সব কাজ সমাধা হয়ে যায় বা সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। দেখলেন কিরকম ডাহা বড় বড় শিরক, এই শিরক ভরা আছে এই ফাজাইল আমল, ফাজাইল দুরুদ ১৪২ পৃষ্ঠা থেকে বাংলা অনুবাদ ৪৫ পৃষ্ঠা পর্যন্ত, আর ফার্সি কবিতা রয়েছে ১৩৯ থেকে শুরু করে ৪১ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান